দানিয়েলের গ্রন্থ নম্বর ১২০ ভবিষ্যৎবাণীমূলক লক্ষণসমূহের উন্মোচন, বাইবেলীয় ভবিষ্যৎবাণীসমূহের পরিপূরণ বোঝা,
সূর্য, চন্দ্র ও নক্ষত্র দ্বারা প্রতীকায়িত চিহ্নগুলোর পূরণ নিয়ে ইতিহাসবিদরা, অ্যাডভেন্টবাদের অগ্রদূতরা এবং সিস্টার হোয়াইটের লেখনীর মাধ্যমে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। যিশু যে চিহ্নগুলোর কথা বলেছেন সেগুলোর মধ্যে কিছু অন্যগুলোর মতো পরিচিত নয়। অল্প লোকই স্বীকার করে যে পৃথিবীতে জাতিসমূহের দুঃসময় এর একটি নির্দিষ্ট পূরণ ঘটেছিল। পৃথিবীর শক্তিসমূহের কম্পনের বিপরীতে স্বর্গের শক্তিসমূহের কম্পন প্রতীকটি কী নির্দেশ করে সে বিষয়েও তারা স্পষ্ট নয়, এবং অল্প কয়েকজন লাওডিকীয় অ্যাডভেন্টিস্টই বোঝেন যে মেঘে আসছেন মানবপুত্র এর আগমন মিলারাইট ইতিহাসে পূরণ হয়েছিল।
খ্রিস্টের আগমনের নির্দিষ্ট দিন ও ঘণ্টা প্রকাশ করা হয়নি। ত্রাণকর্তা তার শিষ্যদের বলেছিলেন যে তিনি নিজেও তার দ্বিতীয় আবির্ভাবের সময় জানাতে পারেন না, তবে তিনি কিছু ঘটনা উল্লেখ করেছিলেন যার দ্বারা তারা জানতে পারবে তার আগমন নিকটে। তিনি বলেছিলেন সূর্যে, চন্দ্রে এবং নক্ষত্রে চিহ্ন হবে, সূর্য অন্ধকার হবে, চন্দ্র তার আলো দেবে না এবং স্বর্গের নক্ষত্রসমূহ পতিত হবে। পৃথিবীতে তিনি বলেছিলেন থাকবে জাতিসমূহের সংকট ও বিভ্রান্তি, সমুদ্র ও তরঙ্গের গর্জন, ভয়ে মানুষের হৃদয় মুষড়ে পড়বে এবং পৃথিবীতে যা আসছে তার আশঙ্কায়। আর তারা দেখবে যে মনুষ্যপুত্র শক্তি ও মহান মহিমা নিয়ে স্বর্গের মেঘের মধ্যে আসছেন, আর তিনি তুরীর মহাধ্বনিসহ তার স্বর্গদূতদের পাঠাবেন এবং তারা চারদিক থেকে স্বর্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার নির্বাচিতদের একত্র করবে। সূর্য, চন্দ্র ও নক্ষত্রে প্রকাশিত চিহ্নসমূহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে। সেই সময় থেকে ভূমিকম্প, ঝড় তুফান, জলোচ্ছ্বাস, মহামারী ও দুর্ভিক্ষ বহুগুণে বেড়ে গেছে। অগ্নিকাণ্ড ও বন্যার মাধ্যমে ভয়াবহতম ধ্বংসযজ্ঞগুলো দ্রুত পরপর একটির পর একটি ঘটছে। সপ্তাহের পর সপ্তাহ যে ভয়াবহ দুর্যোগগুলো ঘটছে সেগুলো গম্ভীর সতর্কতার সুরে আমাদের জানিয়ে দিচ্ছে যে শেষ নিকটবর্তী, যে খুব শিগগিরই অনিবার্যভাবে কোনো মহান ও সিদ্ধান্তমূলক ঘটনা ঘটবে।
কৃপাকাল আর বেশি দিন স্থায়ী হবে না। এখন ঈশ্বর পৃথিবী থেকে তার রোধকারী হাত ফিরিয়ে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে নারী পুরুষদের উদ্দেশ্যে কথা বলেছেন, কিন্তু তারা সেই আহ্বানে কর্ণপাত করেনি। এখন তিনি তার লোকদের সঙ্গে এবং পৃথিবীর সঙ্গে তার বিচারসমূহের মাধ্যমে কথা বলছেন। এই বিচারসমূহের সময়টি তাদের জন্য করুণার সময়, যাদের এখনও সত্য কী তা জানতে সুযোগ হয়নি। মমতাভরে প্রভু তাদের দিকে তাকাবেন। তার করুণাময় হৃদয় স্পর্শিত হয়েছে, রক্ষা করতে তার হাত এখনও প্রসারিত রয়েছে। এই শেষ দিনগুলোতে যারা প্রথমবারের মতো সত্য শুনবে, এমন বিপুল সংখ্যক মানুষকে নিরাপত্তার আশ্রয়ে অন্তর্ভুক্ত করা হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ২২ নভেম্বর ১৯০৬।
মিলারাইটদের ইতিহাস অন্তিম দিনগুলোতে অক্ষরে অক্ষরে পুনরাবৃত্ত হয়। প্রথম স্বর্গদূতের আগমন ও ইতিহাসকে যে চিহ্নসমূহ চিহ্নিত করেছিল সেগুলি তৃতীয় স্বর্গদূতের আগমন ও ইতিহাসকে চিহ্নিত করা চিহ্নসমূহের পূর্ব নিদর্শন। সমস্ত পবিত্র সংস্কারমূলক আন্দোলন অন্তিম দিনগুলোতে তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের সঙ্গে সমান্তরালভাবে চলে।
পৃথিবীতে ঈশ্বরের কাজের ধারা যুগে যুগে প্রত্যেক মহান সংস্কার বা ধর্মীয় আন্দোলনে বিস্ময়কর সাদৃশ্য প্রদর্শন করে। মানুষের সঙ্গে ঈশ্বরের আচরণের নীতিগুলো সর্বদাই একই থাকে। বর্তমানের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর অতীতে সমান্তরাল দৃষ্টান্ত রয়েছে এবং প্রাচীন যুগে গির্জার অভিজ্ঞতায় আমাদের সময়ের জন্য অত্যন্ত মূল্যবান শিক্ষা নিহিত আছে। মহাসংঘর্ষ, ৩৪
প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের শক্তিশালী স্বর্গদূত যে ইতিহাসকে প্রতিনিধিত্ব করে তা তৃতীয় স্বর্গদূতেরই ইতিহাস, এবং তৃতীয় স্বর্গদূতের দ্বারা প্রতিনিধিত্ব করা ইতিহাসটি মিলারাইটদের ইতিহাসে প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের ইতিহাসের সঙ্গে সমান্তরালে চলে।
প্রকাশিত বাক্য ১৪ অধ্যায়ের বার্তাগুলিকে ঈশ্বর ভবিষ্যৎবাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন এবং এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি পর্যন্ত তাদের কার্য বন্ধ হবে না। প্রথম ও দ্বিতীয় দূতের বার্তাগুলি এখনও এই সময়ের জন্য সত্য এবং পরবর্তী এই বার্তার সঙ্গে সমান্তরালে চলবে। তৃতীয় দূত উচ্চ স্বরে তার সতর্ক বার্তা ঘোষণা করে। এই সবের পরে জোহন বলেছিলেন, আমি আর এক দূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখিলাম, তাহার মহাশক্তি ছিল এবং তাহার মহিমায় পৃথিবী আলোকিত হইল। এই আলোক প্রভায় তিনটি বার্তারই আলো একত্রিত হয়েছে। দ্য ১৮৮৮ ম্যাটেরিয়ালস,
প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের কাজ, যা তৃতীয় স্বর্গদূতের কাজের সঙ্গে সমান্তরাল, তা দশ কুমারীর দৃষ্টান্তেও চিত্রিত হয়েছে।
আমাকে প্রায়ই দশ কুমারীর দৃষ্টান্তটির প্রতি নির্দেশ করা হয়, যাদের মধ্যে পাঁচজন জ্ঞানী ছিল এবং পাঁচজন মূর্খ। এই দৃষ্টান্তটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং হবে, কারণ এই সময়ের জন্য এর একটি বিশেষ প্রয়োগ রয়েছে এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার ন্যায় এটি পূর্ণ হয়েছে এবং সময়ের অবসান পর্যন্ত বর্তমান সত্যরূপে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, অগস্ট 1890।
প্রকাশিত বাক্যগ্রন্থের দশম অধ্যায়ে উপস্থাপিত ইতিহাসকে সাতটি বজ্রধ্বনি হিসেবে চিত্রিত করা হয়েছে এবং এই সাতটি বজ্রধ্বনি মিলারাইটদের ইতিহাসকালে সংঘটিত ঘটনাগুলোকেই নির্দেশ করে, যা ছিল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার ইতিহাস। সাতটি বজ্রধ্বনি আবার ভবিষ্যৎ ঘটনাবলীও নির্দেশ করে, যা শেষ দিনগুলোতে ঘটবে, এবং সেগুলি মিলারাইটদের ইতিহাসে যেমন ছিল ঠিক তেমনই একই ক্রমে পূরণ হবে।
জনকে দেওয়া বিশেষ আলোক, যা সাতটি বজ্রধ্বনির মধ্যে প্রকাশিত হয়েছিল, তা ছিল ঘটনাবলীর একটি রূপরেখা, যা প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলোর অধীনে সংঘটিত হবে। এই সাতটি বজ্রধ্বনি তাদের রব উচ্চারণ করার পর ক্ষুদ্র পুস্তক সম্বন্ধে দানিয়েলের ন্যায় যোহনের কাছেও এই আদেশ আসে। সাতটি বজ্রধ্বনি যে বিষয়গুলি উচ্চারণ করেছে সেগুলি মুদ্রাঙ্কিত করে রাখো। এগুলি ভবিষ্যৎ ঘটনাবলীর সঙ্গে সম্পর্কিত, যা তাদের নির্ধারিত ক্রমে প্রকাশিত হবে। দ্য সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবল কমেন্টারি, ভলিউম 7, 971।
সব সংস্কার আন্দোলন পরস্পর সমান্তরাল এবং 144,000-এর চূড়ান্ত সংস্কার আন্দোলনকে চিত্রিত করার জন্য সেগুলোকে লাইন আপন লাইন একত্রে আনা হবে। দশ কুমারীর দৃষ্টান্তটি মিলারাইট আন্দোলনে এবং 144,000-এর আন্দোলনে ঈশ্বরের লোকদের অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে চিত্রিত করে।
মথি 25-এর দশ কুমারীর দৃষ্টান্তও অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকে চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 393।
মিলারাইটদের এবং 144,000-এর কাজ ও বার্তা প্রকাশিত বাক্য 14 অধ্যায়ের তিন স্বর্গদূতের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে।
আমি অভিজ্ঞতা অর্জনের জন্য মূল্যবান সুযোগ পেয়েছি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় আমি অভিজ্ঞতা লাভ করেছি। স্বর্গদূতদেরকে মধ্যগগনে উড্ডীয়মান হিসেবে দেখানো হয়েছে, যারা বিশ্ববাসীর কাছে এক সতর্ক বার্তা ঘোষণা করছে এবং যা পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনে বসবাসকারী মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে। কেউ এই স্বর্গদূতদের কণ্ঠস্বর শোনে না, কারণ তারা এমন এক প্রতীক যা স্বর্গের বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করা ঈশ্বরের জনগণকে প্রতিনিধিত্ব করে। ঈশ্বরের আত্মা দ্বারা আলোকিত এবং সত্যের মাধ্যমে পবিত্রকৃত পুরুষ ও নারী ক্রমানুসারে এই তিনটি বার্তা প্রচার করেন। লাইফ স্কেচেস 4090।
প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ে উপস্থাপিত ভাববাদী ঘটনাগুলি সাতটি বজ্রধ্বনি দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। সেই ঘটনাগুলি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে দিব্য ও মানবিকের মিলন ঘটে। মথি 24 অধ্যায়, মর্কো 3 এবং লুক 1 অধ্যায়ে খ্রিস্ট যে চিহ্নগুলি নির্ধারণ করেছিলেন সেগুলি মিলারাইট আন্দোলনের সূচনাকারী চিহ্নগুলিকেই নির্দেশ করে এবং 144,000-এর আন্দোলনের প্রতি এক সমান্তরাল সাক্ষ্য উপস্থাপন করে। 144,000 হনক ও এলিয়া দ্বারা যেভাবে প্রতিনিধিত্ব করা হয়েছে মৃত্যুর স্বাদ পাবে না। 2021 সালের 11 সেপ্টেম্বর যে চিহ্নকে খ্রিস্ট পৃথিবীর ইতিহাসের চূড়ান্ত প্রজন্মের আগমনের সূচক হিসেবে চিহ্নিত করেছিলেন তা লুকের 1 অধ্যায়ে উল্লেখ আছে। হনক ও এলিয়া দ্বারা প্রতিনিধিত্বকৃত, যাদের 144,000 বলা হয়, সেই দলের মধ্যে থাকতে হলে এই চিহ্ন এবং এটি যা যা নির্দেশ করে সেগুলি স্বীকৃত হওয়া আবশ্যক।
মিলারাইট আন্দোলনের সূচনা ঘটিয়েছিল যে চিহ্নসমূহ, তাদের ইতিহাসের মধ্য দিয়ে যিশু যখন তার শিষ্যদেরকে নিয়ে গেলেন, তারপর তিনি একই ইতিহাসকে উপস্থাপনকারী একটি দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করে তার ঐতিহাসিক সাক্ষ্যকে পুনরায় বললেন ও বিস্তৃত করলেন। তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন, ডুমুর গাছ এবং সব গাছের দিকে দেখো, যখন তারা পাতা গজাতে শুরু করে তখন তো মরা নিজেই দেখে জানো যে গ্রীষ্ম নিকটে এসেছে। তেমনি তোমরাও যখন এই বিষয়গুলি ঘটতে দেখবে জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য নিকটে এসেছে। আমি সত্যই তোমাদের বলছি, এই প্রজন্ম বিলুপ্ত হবে না যতক্ষণ না সবই সম্পন্ন হয়। আকাশ ও পৃথিবী বিনষ্ট হবে, কিন্তু আমার কথা বিনষ্ট হবে না। লুক 31:9-10-এ
যীশু উপমাটি শুরু করেন ডুমুর গাছ এক বচন এবং সমস্ত গাছের মধ্যে একটি পার্থক্য চিহ্নিত করে। ডুমুর গাছ হল চুক্তির জনগণ, যারা শেষ দিনে লাওদিকীয় অ্যাডভেন্টিজম হিসেবে পরিচিত এবং যারা নিজেদের ঈশ্বরের অবশিষ্ট জনগণ বলে দাবি করে। অন্য গাছগুলো ছিল অন্য জাতিরা।
ডুমুর গাছকে অভিশাপ দেওয়ার ঘটনাটি খেয়াল করো, যা ইহুদি জাতির প্রতিনিধিত্ব করে, স্বীকারোক্তির পাতায় আচ্ছাদিত, কিন্তু তাতে কোনো ফল পাওয়া যায় না। ডুমুর গাছটির ওপর অভিশাপ ঘোষণা করা হয়, যা নৈতিক, চিন্তাশীল, জীবন্ত সত্তার প্রতিনিধিত্ব করে, ঈশ্বরের দ্বারা অভিশপ্ত। যেমন এই ঘটনার পর ইহুদিরা 40 বছর বেঁচেছিল, তবু মৃত। খেয়াল করো, অন্য গাছগুলো, যা অইহুদিদের প্রতিনিধিত্ব করে, আচ্ছাদিত ছিল না। তারা পাতাহীন ছিল, ঈশ্বরকে জানার কোনো ভান বা দাবি তারা করেনি। তাদের ফল ত্যাগের সময় তখনও আসেনি। বিশেষ সাক্ষাবলী প্রচারক ও কর্মীদের জন্য সংখ্যা 7:60।
অন্তিম দিনে লাওদিকীয় অ্যাডভেন্টবাদ অভিশপ্ত, কারণ এটি নিজেকে ঈশ্বরের অবশিষ্ট জনগণ বলে দাবি করলেও সেই দাবি ফলহীন। এই অংশে যীশু দুটি পরস্পর সংযুক্ত হলেও পৃথক বক্তব্য দিচ্ছেন। তিনি যারা নিজেদের ঈশ্বরের লোক বলে দাবি করে তাদের সঙ্গে অজাতিদের পার্থক্যটি নির্দেশ করছেন। অজাতিরা ঈশ্বরের ব্যবস্থা পালন করার দাবি করে না এবং ভবিষ্যৎবাণীর আত্মার অধিকারীও নয়। অথচ এই দুটি অন্তিমকালের অবশিষ্টের বৈশিষ্ট্য, যা বজায় রাখার দাবি লাওদিকীয় অ্যাডভেন্টবাদ করে। অন্তিম দিনে পাতাগুলি প্রকাশিত বাক্যগ্রন্থে যোহনের চিহ্নিত অবশিষ্ট হওয়ার দাবিকেই প্রতিকায়িত করে।
ঐহুদিদের জগৎকে পাতাবিহীন, ফলহীন ডুমুর গাছগুলো দিয়ে প্রতিনিধিত্ব করা হয়েছিল। অইহুদিরা যেমন, তেমনই ইহুদিরাও ঈশ্বর ভক্তি থেকে বঞ্চিত ছিল, কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহ ভাজন বলে দাবি করেনি। তারা উচ্চ আধ্যাত্মিকতা নিয়ে কোনো গর্ব করেনি। ঈশ্বরের পথ ও কর্ম সম্পর্কে তারা সব দিক থেকেই অন্ধ ছিল। তাদের ক্ষেত্রে ডুমুরের সময় এখনও আসেনি। তারা এখনও এমন এক দিনের অপেক্ষায় ছিল যা তাদের জন্য আলো ও আশা নিয়ে আসবে। সায়েন্স অফ দ্য টাইমস, 15 ফেব্রুয়ারি 1899।
ডুমুর গাছ ও অন্যান্য গাছের মধ্যে পার্থক্য সম্পর্কে খ্রিস্ট আরও একটি আলাদা দিক নির্দেশ করেছিলেন। ডুমুর গাছের কুড়ি মেলার সময়টি অন্য জাতিদের গাছগুলোর কুড়ি মেলার সময় থেকে ভিন্ন ছিল। শেষ দিনে গির্জাগুলিকে দুইটি পৃথক আহ্বান দেওয়া হয় এবং প্রকাশিত বাক্য 8:4 স্বর্গদূতের প্রথম কণ্ঠস্বর চিহ্নিত করে কোন সময়ে 144,000-এর জন্য কুড়ি মেলা ঘটার কথা ছিল। প্রকাশিত বাক্য 8:4 দ্বিতীয় কণ্ঠ নির্দেশ করে কখন অন্য গাছগুলো কুড়ি মেলবে।
খ্রিস্টের সময়ে ইহুদিরা ছিল ডুমুর গাছ আর অন্য জাতিরা ছিল অন্যান্য গাছ। মিলারাইট ইতিহাসে প্রোটেস্ট্যান্টরা ছিল ডুমুর গাছ আর মিলারাইটরা ছিল অন্যান্য গাছ। শেষ দিনগুলোতে লাওদিকীয় অ্যাডভেন্টিজম হল ফলহীন ডুমুর গাছ, যেটি জিরুসালেম দ্রাক্ষাক্ষেত্র থেকে সরিয়ে ফেলা হয়, আর 144,000 জনই ফলদানকারী ডুমুর গাছ। ঈশ্বরের অন্য সন্তানরা, যারা এখনও বাবিলে আছে, তারা অন্য জাতি হিসেবে উপস্থাপিত হয়েছে।
সংজ্ঞা অনুযায়ী জেন্টাইল হল পরদেশি, অজাতীয় গাছগুলো সুপ্ত, মৃত। ডুমুর গাছটি কুড়ি মেলে জীবন্ত হয়ে ওঠার সময় তারা কোনো কুড়ি বা ফল ধরে না। সুপ্ত গাছ মানে শুষ্ক গাছ, এবং যখন প্রকাশিত বাক্য 8:4 দ্বিতীয় কণ্ঠে অজাতীয়দের বাবিল থেকে বেরিয়ে আসতে ডাকা হবে, তখন তারা সপ্তম দিনের বিশ্রাম দিন পালন করার সিদ্ধান্ত নেবে এবং প্রভুর সঙ্গে চুক্তিতে প্রবেশ করবে।
যে পরদেশীর সন্তান প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করেছে, সে যেন না বলে, প্রভু আমাকে তার লোকদের মধ্য থেকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছেন। আর নপুংসকও যেন না বলে, দেখো আমি একটি শুকনো গাছ। কারণ প্রভু এই কথা বলেন সেই নপুংসকদের উদ্দেশ্যে, যারা আমার বিশ্রাম দিনগুলো পালন করে, যে বিষয়গুলো আমাকে সন্তুষ্ট করে সেগুলো বেছে নেয় এবং আমার চুক্তিকে আঁকড়ে ধরে। তাদেরকেও আমি আমার ঘরে এবং আমার প্রাচীরের ভিতরে এমন একটি স্থান ও নাম দেব যা পুত্র ও কন্যাদের নামের চেয়েও উত্তম। আমি তাদের একটি চিরস্থায়ী নাম দেব যা কখনো বিলুপ্ত হবে না। আর পরদেশীদের সন্তানরা, যারা প্রভুর সঙ্গে নিজেদের যুক্ত করে তাকে সেবা করতে, প্রভুর নামকে ভালোবাসতে, তার দাস হতে, যারা বিশ্রাম দিনকে অপবিত্র করা থেকে বিরত থাকে এবং আমার চুক্তিকে আঁকড়ে ধরে, তাদেরকেই আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব এবং আমার প্রার্থনার ঘরে তাদের আনন্দিত করব। তাদের দগ্ধ অর্ঘ
ও তাদের বলি আমার বেদিতে গ্রহণ করা হবে, কারণ আমার ঘর সমস্ত জাতির জন্য প্রার্থনার ঘর বলে পরিচিত হবে। ইশাইয়া 56:3।
একজন পরদেশী হল অন্য জাতি, এবং দ্বিতীয় কণ্ঠ তাদের বাবিলন থেকে বেরিয়ে আসতে আহ্বান করে এবং তাদের ঈশ্বরের পবিত্র পর্বতে আনা হয়। তখন তা হবে তার পবিত্র পর্বত, কারণ প্রথম কণ্ঠের ইতিহাসে প্রতিফলিত পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে গম ও আগাছা পৃথক করা হয়ে যাবে। শেষ দিনে যখন তারা প্রভুর পর্বতে আসবে, অন্য জাতিরা আর পরদেশী বা শুষ্ক গাছ হবে না।
সূর্য ও চন্দ্র অন্ধকার আচ্ছন্ন হবে, আর নক্ষত্ররা তাদের জ্যোতি প্রত্যাহার করবে। প্রভুও সিয়ন থেকে গর্জন করবেন এবং জিরুসালেম থেকে তার কণ্ঠ উচ্চারণ করবেন, আর আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে। কিন্তু প্রভু তার লোকদের আশা হবেন এবং ইসরায়েলের সন্তানদের শক্তি হবেন। তখন তোমরা জানবে যে আমি তোমাদের ঈশ্বর প্রভু, সিয়নে আমার পবিত্র পর্বতে বাস করি। তখন জিরুসালেম পবিত্র হবে এবং আর কোনো পরদেশী তার মধ্য দিয়ে অতিক্রম করবে না। জোয়েল 3:15।
যে ইতিহাসের সূচনা যেখানে দ্বিতীয় কণ্ঠ ঈশ্বরের অন্য পালকে ব্যাবিলন থেকে বের হতে আহ্বান জানায়, সেই ইতিহাসে এমন চিহ্ন আছে যা মিলারাইট আন্দোলনের চিহ্ন দ্বারা প্রতিকায়িত হয়েছিল। মথি 24, মার্ক 13 এবং লুক 21 আমরা যে খ্রিস্টের সাক্ষ্য বিবেচনা করছি তা উপস্থাপিত হয়েছে। ওই তিনটি সাক্ষ্যে শনাক্ত করা চিহ্নগুলোর একটি হল যে স্বর্গের শক্তিগুলি কাঁপবে, কিন্তু জোয়েলের বর্ণনায় যে চিহ্ন দ্বারা নির্ধারিত হয় কখন জিরুসালেম পবিত্র হবে, সেখানে স্বর্গ ও পৃথিবী উভয়ই কাঁপবে।
জোয়েল ভবিষ্যদানীকৃত চিহ্নসমূহ এর সম্পূর্ণ পরিপূর্তি চিহ্নিত করছেন, যেগুলি জিরুসালেম পবিত্র হলে ঘটে। সেই সময়টি হচ্ছে যখন প্রভু 144,000 পাপ দূর করে দিয়েছেন এবং লাওদিকিয়ার মণ্ডলী ফিলাডেলফিয়ার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। তখনই 7টি মণ্ডলীর ধারার মধ্যে 6ষ্ঠ আন্দোলন ফিলাডেলফিয়া 8ম আন্দোলনে ফিলাডেলফিয়া পরিণত হয়। তখনই সংগ্রামী মণ্ডলী বিজয়ী মণ্ডলীতে পরিণত হয়। সংগ্রামী মণ্ডলী হল ঈশ্বরের মণ্ডলীর জন্য একটি অভিধা যা গম ও আগাছা নিয়ে গঠিত। বিজয়ী মণ্ডলী হল ঈশ্বরের পবিত্র পর্বত যা পবিত্র এবং আর কোনো পরদেশী তার মধ্য দিয়ে অতিক্রম করে না।
উচ্চে উত্তোলিত পতাকার আবির্ভাব যা হল বিজয়ী কলিসিয়া, যা 7ের মধ্যে 8ম, অর্থাৎ যখন জিরুসালেম পবিত্র এর সঙ্গে চিহ্নসমূহ যুক্ত থাকে, তার লোকেরা যাতে জীবন বা মৃত্যুর সেই চিহ্ন চিনতে পারে যা 144,000 মোহর দেওয়াকে চিহ্নিত করে। এই উদ্দেশ্যে যিশু গাছ এবং গাছের জীবনের স্বাভাবিক চক্রকে ব্যবহার করে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন।
খ্রিস্ট তার লোকদের তার আগমনের লক্ষণগুলোর দিকে নজর রাখতে এবং তাদের আসন্ন রাজাধিরাজের চিহ্নগুলো দেখলে আনন্দ করতে নির্দেশ দিয়েছিলেন। যখন এই বিষয়গুলো ঘটতে শুরু করবে, তিনি বললেন, তখন ওপরের দিকে তাকাও, তোমাদের মাথা উঁচু করো, কারণ তোমাদের মুক্তি ঘনিয়ে এসেছে। তিনি তার অনুসারীদের বসন্তের কুড়ি ধরা গাছগুলোর দিকে ইঙ্গিত করে বললেন, যখন এগুলো কুড়ি মেলে তোমরা নিজেরাই দেখ ও জান যে গ্রীষ্ম এখন একেবারে নিকটে। তেমনি তোমরাও যখন এই বিষয়গুলো ঘটতে দেখবে, জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য একেবারে নিকটে। লুক 1:18-31। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 3।
যখন বসন্তে গাছগুলো কুড়ি ধরতে শুরু করে, গ্রীষ্ম আসন্ন,
ফসল কাটার ঋতু পার হয়ে গেছে, গ্রীষ্ম শেষ হয়েছে আর আমরা পরিত্রাণ পাইনি। জিরমিয়া 8:2।
কলিতে ফোটা গাছগুলো বুঝিয়ে দেয় যে বসন্ত এসেছে, এবং তখন আমরা জানি গ্রীষ্ম নিকটে আর ফসল ঘরে তোলা হয় গ্রীষ্মকালেই।
যে শত্রু সেগুলো বপন করেছিল সে হল শয়তান। ফসল কাটাই হল পৃথিবীর শেষ, আর ফসল কর্তকেরা হল স্বর্গদূতেরা। মথি 13:30।
ফসল কাটা বিশ্বের শেষ সময়ে ঘটে। যখন গাছে কুড়ি ধরতে শুরু করে, তখন তোমাদের জানতে হবে যে বিশ্বের শেষ আসন্ন।
উদ্ধারকর্তার এক বাণীকে আরেক বাণীকে বাতিল করার জন্য ব্যবহার করা উচিত নয়। যদিও কোনো মানুষই তার আগমনের দিন বা ঘণ্টা জানে না, কখন তা নিকটে এ কথা জানতে আমাদের শেখানো ও নির্দেশ দেওয়া হয়েছে। আরও শেখানো হয়েছে যে তার সতর্ক বার্তাকে উপেক্ষা করা এবং তার আগমন নিকটে কখন তা জানতে অস্বীকার বা অবহেলা করা আমাদের জন্য ততটাই প্রাণঘাতী হবে যেমন নোয়ার দিনের লোকদের জন্য ছিল, প্লাবন কখন আসছে তা না জানা। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 300।
আমরা পরবর্তী প্রবন্ধে লুকের ২১তম অধ্যায়ের উপর আমাদের অধ্যয়ন চালিয়ে যাব।
আমি দেখলাম যে পৃথিবীর শক্তিসমূহ এখন কম্পিত হচ্ছে এবং ঘটনাগুলো ক্রমান্বয়ে আসছে। যুদ্ধ এবং যুদ্ধের গুজব, তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী প্রথমেই পৃথিবীর শক্তিসমূহকে কম্পিত করবে। তারপর ঈশ্বরের কণ্ঠ সূর্য, চন্দ্র ও নক্ষত্রকে এবং এই পৃথিবীকেও কম্পিত করবে। আমি দেখলাম যে ইউরোপের শক্তিসমূহের এই কম্পন কিছু লোক যেমন শিক্ষা দেয়, তেমন স্বর্গের শক্তিসমূহের কম্পন নয়, বরং এটি ক্রুদ্ধ জাতিসমূহের কম্পন। প্রারম্ভিক রচনাবলী ৪১।